তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই আমাদের সঙ্গ দিচ্ছেন, সকলকে জানাই মাদানচল বাংলার ট্রান্সমিশন রহমতপূর্ণ প্রভাতে সুস্বাগতম। শুরুতে আসুন আমরা তেলাওয়াত শ্রবণ করে নিই। জি, তেলাওয়াত চালিয়ে দিই।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم
الحمد لله সূরা আর রহমানের মধ্যে যেখানে আযাবের কথাও রয়েছে সেখানে নিয়ামতের কিছু আলোচনা আমরা শ্রবণ করলাম। আল্লাহ পাক আমাদেরকে আযাব থেকে মুক্তি দান করুন এবং তার নিয়ামত দ্বারা আমাদেরকে ধন্য করুন, আমিন। বিজাহি খাতামিন নবিয়্যিন। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ পর্বতে আমরা একটি বিষয় নিয়ে থাকি আর বিষয়ের আলোচনার জন্য মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ তাআলা। আজকেরও এর ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ। আসুন আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ করে নিই। জুনাইদ ভাই আমাদের সাথে রয়েছেন, আজকের আমাদের হামদে বাড়ি দ্বারা শোনাবেন, কালাম শোনাবেন ইনশাআল্লাহ। আসুন আমরা হামদে বাড়িতে আলা শ্রবণ।
Say ہے آقا ہمیں بلائیں گے, آقا ہمیں بلائیں گے, آج نہیں تو کل سہی. صلی علی رسولنا, صلی علی محمد. اللہ شرب و شکتی مان بندر پوتی دایا بان, اللہ شرب و شکتی مان بندر پوتی دایا بان, اللہ شرب و شکتی مان بندر پوتی دایا بان. پریا حبیب کرلین دان, پریا حبیب کرلین دان, جینے ایمان رے جان. اللہ 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 لا الہ اللہ, بولو اللہ 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 لا الہ اللہ, اللہ 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 لا الہ اللہ, اللہ 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 لا الہ اللہ. آدم جاکھن ماٹی پانی نور نبی خدا رسول, آدم جاکھن ماٹی پانی نور نبی خدا رسول, آدم جاکھن ماٹی پانی, آدم جاکھن ماٹی پانی نور نبی خدا رسول, تاہر اوپر پورن درود اللہ او فرشتہ کول. اللہ 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 لا الہ اللہ, اللہ 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 لا الہ اللہ, اللہ 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 لا الہ اللہ. امرا گناہگر بندہ کھما کرے دو خدا, امرا گناہگر بندہ کھما کرے دو خدا, دیکھو نبی رو رو جا, دیکھو نبی رو رو جا, شیطان پڑھ مور ای کلمہ, لا الہ الا اللہ محمد رسول اللہ, لا الہ الا اللہ محمد رسول اللہ. اللہ 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 لا الہ اللہ, اللہ 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 لا الہ اللہ. حسب ربی جل اللہ ما فی قلبی غیر اللہ, حسب ربی جل اللہ ما فی قلبی غیر اللہ, حسب ربی جل اللہ, حسب ربی جل اللہ ما فی قلبی غیر اللہ. نور محمد صلی اللہ, لا الہ الا اللہ, لا الہ الا اللہ محمد রাসূলুল্লাহ নাই নাই মাটি বামে মাটি মাটি হবে বিছানা বলো নাই নাই মাটি বামে মাটি মাটির হবে বিছানা ডাইনে মাটি বামে মাটি ডাইনে মাটি বামে মাটি মাটির হবে বিছানা অন্ধকার কবরে গেলে পাইবা নবীর ঠিকানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আদ মেরে কর সগদয়া আরাফাতের ময়দানে আদ মেরে কর সগদয়া আরাফাতের ময়দানে আমারে নি কর বগদয়া আমারে নি কর বগদয়া হাশরের ময়দানে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইহি ইয়া সাইয়েদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের বিষয়টি আমাদের সাথে খুবই সম্পৃক্ত রয়েছে, আমাদের ব্যক্তি জীবনে খুবই জানা জরুরি রয়েছে এবং ফরজ ইলমের মধ্যে একটি ইলম হচ্ছে এটা। আমরা নামাজ আদায় করি, ইবাদত বন্দেগি করি, আর এই ইবাদত বন্দেগির সাথেও আজকের বিষয়ের সাথে খুবই সম্পর্ক রয়েছে। আজকের বিষয় হচ্ছে পবিত্রতা। এই পবিত্রতা নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জুনায়েদ মাধানি এবং থাকবেন আমাদের মবিন আত্মারি ভাই ইনশাল্লাহ। তারা কিছুক্ষণের মধ্যে নিতে শিখবেন। গুরুত্বপূর্ণ আলোচনা আজকের চলবে পবিত্রতা সম্পর্কে। সকলেই আশা করছি অনুষ্ঠানের আজকের টপিক থেকে উপকৃত হবেন, অনেকগুলো বিষয় থেকে ইনশাআল্লাহ তারা আপনারা জানতে পারবেন পবিত্রতা কী রয়েছে, প্রয়োজনীয়তা কী রয়েছে এবং এটা কতটুকু জরুরি রয়েছে আমাদের জন্য। আর সবাই আমরা জানি ইবাদত করার জন্য পবিত্র অত্যন্ত জরুরি একটা কাজ, তো সেহেতু পবিত্রতা সম্পর্কে জানাও আমাদের জন্য খুবই জরুরি। আর এর মাসালা যেগুলো রয়েছে এগুলো আমাদের জানা আমাদের উপর ফরজ রয়েছে। তো সর্বসাকল্যে এর আলোচনাগুলো ইনশাআল্লাহ তাআলা আশা করছি আমাদের খুবই গুরুত্বের সাথে হবে এবং ইনশাআল্লাহ তাআলা আমরা উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি সময় সময় আমরা কালামও শ্রবণ করব, আর আপনাদের অনুরোধও আমরা শ্রবণ করব। জুনায়েদ মাদানির কাছে শুরুতেই যাব আজকের বিষয়ে পবিত্রতা নিয়ে। শুরুতে কি বলবেন?
জি, বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আমাদের উপর নামাজ ফরজ, আর নামাজের শর্তগুলোর মধ্যে একটি শর্ত হচ্ছে পবিত্রতা। যেহেতু আমাদের উপর নামাজ ফরজ আর নামাজের জন্য পবিত্রতা অর্জন করা অনিবার্য, সেহেতু আমাদেরকে পবিত্রতা সম্পর্কে, তাহারাত সম্পর্কে ইলমে দীন অর্জন করাও ফরজ। আর এর যেভাবে ফরজ দিকসমূহ রয়েছে, যে করা ফরজ, ইলমে দীন অর্জন করা ফরজ, এর সাথে সাথে একটি বিষয় এটিও যে আমরা পবিত্রতা অর্জন করার মাধ্যমে নিজেকে অনেকগুলো রোগ থেকে বাঁচিয়ে নেই, পাশাপাশি নিজের অন্তরকে অনেকগুলো রোগ থেকে, নিজের মানসিকতাকে অনেকগুলো রোগ থেকে বাঁচিয়ে নেই। আরেকটি বিশেষ ব্যাপার হচ্ছে যে মহান আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। এ ব্যাপারে সূরা বাকারা আয়াত নং 222 আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন।
সুবহানাল্লাহ,
নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদের এবং অধিক পবিত্রতা অর্জনকারীদের পছন্দ করেন। তো আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিদের তালিকায় তারা রয়েছে যারা পবিত্রতাকে প্রাধান্য দেয়, যারা পবিত্রতা অর্জন করে। ঠিক এভাবেই সূরা তওবার আরেকটি আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তাদের মধ্যে এমন লোকেরা রয়েছে যারা পরিচ্ছন্নতাকে পছন্দ করে এবং আল্লাহ তাআলা পরিচ্ছন্নদেরকে পছন্দ করেন, যারা পবিত্রতা অর্জনকারী রয়েছে। এই আয়াতে শানে নুজুলে এসেছে যে মসজিদে কুবার মধ্যে কিছু লোক থাকতো, কিছু মমিন সাহাবি থাকতেন, সাহাবাই কিরামরা থাকতেন, যারা যাদের ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে যে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ইরশাদ করছেন যে তারা পবিত্রতাকে পছন্দ করে এবং তারা যেহেতু পবিত্রতা অর্জনকারী এবং পবিত্রতাকে পছন্দকারী তাই আল্লাহ তাআলাও তাদেরকে পছন্দ করে। তো এই হাদিসের পরে যখন এই শানে নজুলের আমরা ব্যাখ্যায় চলে আসি, জানা যায় যে তারা পবিত্রতাকে প্রাধান্য দেয় এবং পবিত্রতা অর্জনের জন্য যা যা প্রয়োজন জরুরি সেগুলো তারা করে। তো এই জন্যই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। তো আমরা যেদিকে আল্লাহ তাআলার একটি নির্দেশ রয়েছে যে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, অন্যদিকে এটিও কিন্তু যে যদি আমি আমার প্রতিপালকের, আমি আমার রবের যদি প্রিয় হতে চাই তাহলে কিন্তু আমাকে পবিত্র থাকতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে এবং পবিত্রতাকে ভালোবাসতে হবে।
জি,
আরেকটি ব্যাপার হচ্ছে যে পবিত্রতার ব্যাপারে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে, যে কি হলে কি হুকুম হবে, সেটার কি নির্দেশ হবে, শরীয়ত আমাদেরকে কি নির্দেশ দেয়
আমরা আমাদের জানতে হবে।
শরীয়তগুলো
কি নির্দেশ দেয়, আমাদের পবিত্রতা কিভাবে অর্জিত হবে এবং কোন কোন ক্ষেত্রে আমরা অপবিত্র হব এবং কোন বস্তু দ্বারা অপবিত্র হব, বিশাল এক পাঠ রয়েছে যেটা আমাদের জানা খুবই জরুরি। কিন্তু এখন মূলত কথা হচ্ছে জানতে তো হবে, জানা জরুরি। মাদ্রাসার বাংলা থেকে তো আমরা শিখছি যে জানা এটা জরুরি, ওটা জরুরি, সেটা জরুরি, জানছি কোনটা। আমরা জানার ক্ষেত্রে আমাদের আগ্রহ কতটুকু রয়েছে, আমাদের অবস্থান আমরা কতদূর পরিষ্কার করতে পেরেছি, যেহেতু পরিপূর্ণ তো এখান থেকে আপনাকে পরিপূর্ণ লেসান আপনাকে মুখস্থ করানো যাবে না, তাই না? এটা একটা যে পার্ট রয়েছে পবিত্রতা আমাদেরকে জানতে হবে। আর এটা কিন্তু আপনি যখন বালিগ হয়েছেন সেই বালিগ হওয়া পূর্ব মুহূর্তেই আপনাকে জানা দরকার ছিল যে আপনি পবিত্রতা অর্জন কিভাবে করবেন। গোসলের মাধ্যমে পবিত্র অর্জন হয়, ওজুর মাধ্যমে অর্জন হয়, কাপড়ে যদি নাপাকি লেগে যায় তো কাপড় পাক করার পদ্ধতি আলাদা রয়েছে, তো কার্পেট নাপাক হয়ে গেলে তা পাক করার পদ্ধতি আলাদা রয়েছে, আপনার যদি তোষক লেপ এ কম্বল এগুলো নাপাক হয়ে গেলে এর পদ্ধতি আলাদা রয়েছে, জমিন যদি নাপাক হয় এর পাক করার পদ্ধতি আলাদা রয়েছে, দেয়াল যদি নাপাক হয়ে যায় এর পদ্ধতি আলাদা রয়েছে। এভাবে করে প্রত্যেকটি বস্তু পাক করার পদ্ধতি আলাদা আলাদা রয়েছে, ঠিক না? এজন্য এগুলো তো আমাদেরকে জানতে হবে, কখন কোন জিনিসটি আপনার আমাদের সামনে চলে আসে, কোন জিনিসটি আমাদের জন্য খুব জরুরি পড়ে যায়, তো সেই জিনিসটা যদি তখন আমাদের মনে না থাকে এবং যদি আমরা না জানি না বুঝি তখন কিন্তু আমরা এগুলো থেকে আমরা মেহরুম থেকে যাব এবং হতে পারে যে না জানার জন্য আমাদের নামাজ হচ্ছে না, না জানার জন্য আমাদের ইবাদত বন্দিগি হচ্ছে না, আর ইবাদত বন্দিগি হচ্ছে না এর নূরও আমরা পাচ্ছি না, আর নূর না পাওয়া মানে হচ্ছে যেই নামাজের ব্যাপারে আসছে যে নামাজ সকল খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে, তো এখন নামাজও পড়ছে মানুষ কিন্তু আবার খারাপ কাজও করছে, এর মানে হচ্ছে তার নামাজ হয়তো কবুল হচ্ছে না। নামাজ কবুল হলে তো সে নিশ্চয়ই আপনার খারাপ কাজ থেকে বিরত হতো, এখন নামাজ কবুল কীভাবে হবে, সে তো অপবিত্র অবস্থায় নামাজ আদায় করছে। আচ্ছা, জেনে বুঝে কেউ যদি অপবিত্র অবস্থায় সিজদা দেয় এটা কত বড় শক্ত হারাম কাজ, আল্লাহ আকবার। তো অসংখ্য আপনার আলোচনা রয়েছে, মুবিন ভাই আমাদের সাথে রয়েছেন, যাবো মোবিন ভাইয়ের কাছে আজকের বিষয় পবিত্রতা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে একটা বিষয় পবিত্রতার ব্যাপারে যদি আমরা আসি, দীন ইসলাম আমাদেরকে যেমনিভাবে কুফর ও শিরকের অন্ধকার আবর্জনা থেকে কি পবিত্র করার মন মানসিকতা দেয় এবং এটাকে পবিত্র করে সম্মান ও মর্যাদা দান করেছেন, যে একজন মুসলমানকে দীন ইসলাম যদি আমরা চিন্তা করি কুফরের অপবিত্রতা থেকে, শিরকের অপবিত্রতা থেকে তার অন্তরকে কি করা, আল্লাহ পবিত্র করা। তো এটার মন মানসিকতা যেভাবে দীন ইসলাম আমাদেরকে দিয়েছে তেমনিভাবে জাহির ও বাতিনের পবিত্রতার উচ্চতম শিক্ষাও দীন ইসলাম আমাদেরকে দিয়ে থাকে। আর এটা একজন মানুষের তার মানবতাকে সমুন্নত করার ক্ষেত্রে, উচ্চ মর্যাদায় পৌঁছানোর ক্ষেত্রে এটা বড়ই অনস্বীকার্য একজন মুসলমানের জন্য। যেভাবে তার, যদি আমরা পবিত্রতার ব্যাপারে এসে আসি, তার শরীরের পবিত্রতা, তার আপনার পোশাক পরিচ্ছদ যেটা সে ইউজ করে ব্যবহার করে সেটার পবিত্রতা, এবং তার প্রকাশ্য আকার আকৃতি এটাও কি সুন্দর হোক, আচরণও ভালো হোক, তার বাড়িও এটাও কি হোক পবিত্র হোক, সে যে স্থানে থাকে এটাও পবিত্র অথবা পরিচ্ছন্নতার মধ্যে থাকুক, এবং তার বাহন যদি আমরা চিন্তা করি পবিত্রতার যে ক্ষেত্রগুলো রয়েছে, কোন কোন ক্ষেত্রে আমাকে আপনাকে পবিত্রতা অবলম্বন করা দরকার, এর মধ্যে কিন্তু এই সবগুলো পড়ে। তার বাহন সেটার উপর সে আরোহণ করে, এটাও পবিত্র হওয়া, এটাও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, এটা খুবই জরুরি। এবং দীন ইসলাম এই শিক্ষাও দেয় এবং উৎসাহ প্রদান করা হয়েছে এই ব্যাপারে। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কিছু ফরমানে মুবারকা যদি আমরা শুনি, তাহলে আমাদের মাঝে উৎসাহ চলে আসবে যে আমিও পবিত্রতা অর্জন করি, এবং পবিত্রতার যে একটা সমুন্নত দিক রয়েছে এটা একটা যে মানবের মহাত্মাকে কি করে এটা মর্যাদাই পৌঁছিয়ে দেয়। তো এটা আমাদের প্রত্যেক আল্লাহ তাআলার বান্দার উচিত যে পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে জাহিরকেও, তার বাতিনকেও, তার অন্তরকেও কি পবিত্র করা, পরিচ্ছন্ন করা। যদি এটার ব্যাপারে আমরা শুনি আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান মুসলিম শরীফের হাদিসে মুবারকা, পবিত্রতা ইমানের অর্ধেক। যে একজনের ইমান আনায়নের বলা হচ্ছে ইমানের অর্ধেক হচ্ছে পবিত্রতা। যদি আরো রেওয়ায়াত কাজুল উম্মাল কিতাবের মধ্যে আসছে, নিশ্চয় ইসলাম একটি পরিচ্ছন্ন দিন। অপর আরেক বর্ণনায় রয়েছে আল্লাহ পাক ইসলামের ভিত্তি পরিচ্ছন্নতার উপর রেখেছে, তবে তোমরাও পরিচ্ছন্নতা অর্জন করো, কেননা জান্নাতে সে ব্যক্তি প্রবেশ করবে যার জাহির ও বাতিন কি হবে, পরিচ্ছন্ন হবে। একটু যদি আমরা চিন্তা করি, আজ আমরা পরিচ্ছন্নতার ক্ষেত্রে, পবিত্রতার ক্ষেত্রে যদি চিন্তা করি, যেভাবে আমরা আমাদের জাহিরকে অপবিত্র রেখেছি, জাহিরকে যেভাবে আমরা যেভাবে গোছালো রাখা দরকার, যেভাবে জাহিরকে সমস্ত নাপাকি থেকে বাঁচানো দরকার, যদি আমরা চিন্তা করি জাহিরের জাহিরি দিক যেটা আমাদের প্রকাশ্য দিক, এটা যেমন ময়লা আবর্জনা, বিশেষ করে অপবিত্র যে সমস্ত বস্তু রয়েছে এগুলো থেকে বেঁচে থাকা, এটা যেমন আমাদের জাহেরি ভাবে প্রয়োজন, ঠিক একইভাবে আমার আপনার অন্তরকেও ওই সমস্ত নোংরামি যেটার দ্বারা অন্তর কি হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, যেটার দ্বারা অন্তর ময়লা হয়ে যায়, এটাও কি আমাদেরকে কি করা দরকার, ওই অপবিত্রতা থেকেও আমাদের অন্তরকে হিফাজত করা দরকার, এটাকে নিরাপত্তা দেওয়া দরকার, সেফ করা দরকার। একটা হাদিসে মুবারক এটাও আসছে, যে পোশাক তোমরা পরিধান করো তা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখো এবং নিজের বাহনের দেখাশোনা করো, আর তোমাদের প্রকাশ্য আকার ও আকৃতি এমন পরিচ্ছন্ন হোক যেমন যখন মানুষের মাঝে যাবে তারা তোমাকে সম্মান করে। যদি এই ব্যাপারে আমরা একটু চিন্তা করি, হযরতে আল্লামা আব্দুর রউফ উনাবি রহমাতুল্লাহ তাআলা এই হাদিসে মুবারকার বিষয়ে ইঙ্গিত করেছেন এইভাবে, ওই সকল বিষয় যা দ্বারা মানুষ ঘৃণা ও নিকৃষ্ট মনে করে, যদি কেউ অপবিত্রতাকে
স্বাভাবিক ময়লা থাকে, তার শরীরের মধ্যে নোংরা থাকে, তাহলে মানুষ তার প্রতি স্বভাবতই ঘৃণা করবে। তার সাথে বসতে, তার সাথে উঠতে, তার সাথে গলা মিলাতে,
খাবার খেতে সবকিছুতেই
কিন্তু মানুষ তাকে এড়িয়ে চলতে কি করবে, চেষ্টা করবে। যারা পবিত্রতাকে পছন্দ করে, যারা পরিচ্ছন্নতাকে পছন্দ করে, তারা কিন্তু ওই দিক থেকে বেঁচে থাকার চেষ্টা করে।
এজন্যই দেখুন ঈদের সময় আমরা নতুন পোশাক পরি,
জি,
তা মুস্তাহাবও রয়েছে, কিন্তু পরক্ষণই বলা হয় যার নতুন পোশাক পরতে অক্ষম তার পুরাণটাই যেন ধৌত করে পরিষ্কার করে
পরিধান
করে। এখানে কিন্তু একটা কথা স্পষ্ট যে হোক পুরাণ কাপড়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত। পরিষ্কার হয়েই পরিধান করলে এর মধ্যেই আপনার ব্যক্তিত্ব রয়েছে। আর সমাজের মধ্যে আমরা সকলেই জানি যে নোংরা পোশাক, নোংরা শরীর, সব কিছুই, শরীর থেকে দুর্গন্ধ আসে, ঘামের গন্ধ আসে, শরীর পবিত্র নয়। কাজকর্ম করে এখন ঘরে আসলাম, এখন কাজের পোশাকটা চেঞ্জ করা হয়নি, এটা নিয়েই যদি আমরা ঘরের মধ্যে বসে যাই অথবা কোনো মেহমান আসে তার সামনে যাই, তো তখন কেমন লাগে? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আরেকটা জিনিসের ক্ষেত্রে, তা হচ্ছে ইবাদতের ক্ষেত্রে। এই পবিত্রতা এটা সর্বক্ষেত্রেই জরুরি, কিন্তু আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে, বিশেষ করে নামাজের ক্ষেত্রে। যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে পবিত্রতা অর্জন করেছি, অজু তো আমরা করেছি, অজু হয়েছে কিনা তা আমরা জানি না, যদিও পরিপূর্ণভাবে অজু করতে পারলাম কিনা তা আমরা জানি না, কিন্তু পোশাক পরিচ্ছেদের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে তার থেকে গন্ধ আসছে, জুতা পরে আসছে তো মোজা থেকে গন্ধ আসছে, নিজের শরীর থেকে দুর্গন্ধ আসছে, তো এ থেকে কিন্তু আমরা হেফাজত করি না। অথচ হুকুম রয়েছে মসজিদকে সুগন্ধি রাখার জন্য, মসজিদকে এই নাপাকি থেকে, অপবিত্রতা থেকে, দুর্গন্ধ থেকে বাঁচানোর জন্য হুকুম চলে আসছে। কারো যদি মুখেও দুর্গন্ধ থাকে, এই দুর্গন্ধ নিয়ে আপনার মসজিদে যাওয়া নিষেধ রয়েছে। যাই হোক, আমরা আলোচনা শুনব, আমরা কিছু কল রয়েছে, কল শ্রবণ করি, এরপরে আসবো জুনায়েদ ভাইয়ের কাছে আজকের কালাম শ্রবণ করি ইনশাআল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন।
আমি জাহাঙ্গীর বলছি, ফরিদপুর বোয়ালমারি। আপনার চ্যানেল আমি দেখি, খুব ভালো লাগে, অনেক কিছু শিখতে পারছি আপনার এই চ্যানেল ছাড়া, আর কোন চ্যানেল দেখিনি ইনশাল্লাহ।
মাশাআল্লাহ, খুব ভালো কথা এবং ভালো কাজ। অন্যান্য চ্যানেল মাদ্রাসার বাংলার সাথে তো কোনো চ্যানেলেরই আপনার যায় না, কেননা এটাই একমাত্র চ্যানেল 100% শরীয়ত সম্মত, না অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, না মিউজিক রয়েছে, না কোনো মহিলার মধ্যে আসে। অর্থাৎ ইসলামের রিকোয়ারমেন্ট মোতাবিক কোনো চ্যানেল যদি থাকে, একমাত্র মাদ্রাসার চ্যানেল, কোনো মিউজিক নেই, কোনো কিছু নেই। আল্লাহ আকবার, আল্লাহ পাকের অশেষ মেহরবানি দয়া যা এখন অবধি আছে, দোয়া করেন যাতে করে কেয়ামত অবধি মাদানী চ্যানেল দায়ে মোকায়েম থাকে। জি, নেক্সট কল।
রাজশাহী জেলা চামত থানা। আমি একটি নাতের আসল শুনতে চাই, ভাগ্য আমার উজ্জ্বল করো হে প্রিয় নবী।
জি, ভাগ্য আমার উজ্জ্বল করো হে প্রিয় নবী। জুনায়েদ ভাই, কালাম আজকের কি শোনাচ্ছেন এবং কোনটা শোনাবেন?
পেতে চাই তোমার দিদার, প্রিয় নবী করো পূরণ আমার, করো পূরণ আমার, পূর্ণিমার ধ্বনি আর নূরানি বাহার, প্রিয় নবী দাও না তোমার দিদার, 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 মন আমার পেতে চায় ও গো তোমার দিদার, মন আমার পেতে চায় ও গো তোমার দিদার, পিয়া নবি দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। সিদরাতুল মুনতাহা জান্নাত আরশে সবখানে তুমি গেলে শান শওকতে, সিদরাতুল মুনতাহা জান্নাত আরশে সবখানে তুমি গেলে শান শওকতে, এই আধম গোলামের স্বপ্নে একবার, এই আধম গোলামের স্বপ্নে একবার, পিয়া নবি দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, মন আমার পেতে চায় ও গো তোমার দিদার, পিয়া নবি দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। মৃত্যুর সজায় পড়ে আছে গোলাম তোমার, নুরানি চেহারা দেখতে মন বেকুতার, মৃত্যুর সজায় পড়ে আছে গোলাম তোমার, নুরানি বেকুতার, জেনানি ভে না যায় জীবনের প্রদীপার, জেনানি ভে না যায় জীবনের প্রদীপার, প্রিয় নবি এসে দাও না দিদার, দাও না দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। যখন হবে তোমার দিদার তখনই দেহ হবে আমার, আমার স্বপ্নে আসোনা তোমার দিদার, দাও না তোমার দিদার, মন আমার পেতে চায় ও গো তোমার দিদার, পিয়া নবি দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার, দাও না তোমার দিদার। নির্জন জায়গা সে কিভাবে একা নেই সাথে তার থাকবে সে কিভাবে একা নেই সাথে তার কবর আলোকিত কর নূরে তোমার কর নূরে আলো তোমার সে কিভাবে একা নেই সাথে তার কবর আলোকিত কর নূরে তোমার কর নূরে আলো তোমার মন আমার পেতে চায় ওগো তো দিদার পিয়ানবি কর পূরণ আশা আমার কর পূরণ আশা আমার পূর্ণিমার জনিয়ার নুরানি বাহার পিয়ানবি দাও না তোমার দিদার 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 দাও না তোমার দিদার
আমিন। যেই প্রিয় নবী আমাদের ঈমানের জান, যে প্রিয় নবী আমাদের নাজাতের উসিলা হবেন, যে প্রিয় নবী আমাদেরকে হৌজে কাউসার দান করবেন, যে প্রিয় নবী আমাদেরকে জান্নাত দান করবেন, শাফাআত করবেন, যে প্রিয় নবীর উসিলাতে এই দুনিয়া আরশ কুরসি লৌহ কালাম পৃথিবী সকল কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যে প্রিয় নবীর ওসিলাতে আল্লাহ পাক বড় বড় গুনাহগারকে মাগফিরাত দান করেছেন, যে প্রিয় নবীর শানে আল্লাহ পাক কোরআনুল করিম ফোরকানি হামিদ নাজিল করেছেন, যে প্রিয় নবীকে কেউ যদি গালি দিয়েছে, বকা দিয়েছে, দুশ্মনী করেছে, তার জবাব স্বয়ং রব তাআলা দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব কোরআনে পাকে আয়াত নাজিল করে দিয়েছে, অসংখ্য হাদিসে কারিমা রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামিতে থাকার তৌফিক দান করুন। আমির আলে সুন্নাত দামত বরকাতুন আলিয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমলের জজবা আমাদেরকে দিয়ে থাকেন, যেন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল করি। সুন্নতের উপর আমলের মধ্যেই কামিয়াব রয়েছে। যারা নিজেকে আশিকে রসুল আমরা দাবি করি, চেহারার মধ্যে আশিকে রসুলের সুন্নতে মোবারকা দাড়ি শরীফ সাজিয়ে, যারা আমরা প্রিয় নবীর আশিক দাবি করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যারা ভালোবাসি, ভালোবাসার দাবিদার, তার সুন্নতের উপর আমল করে আমরা মাদানী লেবাসও পড়ার চেষ্টা করি, পাঁচ অক্ত নামাজ আদায় করি, কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শীতলতা হচ্ছে নামাজ, রোজা রাখি, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখি, বাস সুন্নতি কেরিমাগুলো আমরা আদায় করতে থাকি প্রত্যেকটা ক্ষেত্রে। এই ইবাদত করার ক্ষেত্রেও, রিয়াজত করার ক্ষেত্রেও যে জিনিসটি আমার জন্য দরকার, পবিত্রতা। জুনায়েদ ভাই বলছিলেন পবিত্রতার ব্যাপারে।
অবশ্যই ইসলাম পবিত্রতার
ধর্ম, আর শুধু পবিত্রতা বা পরিচ্ছন্নতাকে ভালোবাসাই নয়, ইসলাম এটার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছে এবং পবিত্রতার ক্ষেত্রে, পরিচ্ছন্ন থাকার ক্ষেত্রে মুসলমানদেরকে, মমিন বান্দাদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছে। এর মধ্যে একটি হাদিস শরীফ যা পবিত্রতার গুরুত্ব ব্যক্ত করে, নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই হাদিস শরীফটি মুসলিম শরীফে আছে, তিরমিজি শরীফে আছে এবং জামিউ সগীরেও আছে। খুবই পরিচিত হাদিস শরীফ। হাদিস শরীফটি হচ্ছে আত তুহুরু শাতরুল ইমান, পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ। তো আমি একজন মমিন বান্দা মুসলমান, যদি আমি আসলে প্রকৃত পক্ষে মমিন হতে চাই, তাহলে কিন্তু একটি আবশ্যকীয় অংশ হচ্ছে আমার পবিত্রতা, পরিচ্ছন্নতা। এর সাথে সাথে যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শের দিকে দেখি, আমরা যেমন এখন একটি নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সংশ্লিষ্ট কিছু কথা আপনি বললেন, তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতে হবে আর ভালোবাসার দাবিও করতে হবে। আর যদি আমরা ভালোবাসার দাবি করি, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবনের যে আদর্শ রয়েছে, যে সুন্নাহ রয়েছে, সেগুলোকেও কিন্তু আমাদের পালন করতে হবে। আর যদি এটাই করি, তাহলে কিন্তু এর মধ্যে পবিত্রতা একটি অন্যতম, একটি বড় অংশ এই ক্ষেত্রে। তো আমাদেরকে পবিত্রতাও অর্জন করতে হবে। নবী করিম রাউফুর রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পবিত্রতার ব্যাপারে যেদিকে উৎসাহ প্রদান করেছেন, সেখানে কিন্তু ইসলামের মধ্যে পবিত্রতার ক্ষেত্রে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোও কিন্তু ধরা হয়েছে। যেমন আমরা যখন অজু করি, অজু করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে শুরু কী করতে হয়, শুরুতে দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হয়। এর কারণ কি, হাদিস শরীফে এসছে যে যখন অজু করা হয় তখন যেন দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করা হয়। এর কারণ কি, যে যখন কোনো ব্যক্তি ঘুমায়, এর কারণ হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে যে যখন কোনো ব্যক্তি ঘুমায়, তো ঘুমন্ত অবস্থায় তার হাতটা কোথায় রাত কাটিয়েছে সে কিন্তু তা জানে না। স্বাভাবিক ক্ষেত্রে আমরা যখন রাত্রে ঘুমাই, তো তখন হাত বিভিন্ন জায়গায় আমাদের শরীরের বিভিন্ন অংশে সেটা স্পর্শ করে, সাথে সাথে এদিক সেদিক হয়, বিভিন্ন ময়লা আবর্জনা থাকার একটা সম্ভাবনা থাকে, অনেক বড় সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে যদি আমরা অজু করার সাথে সাথে যদি সেটার মধ্যে ডাইরেক্ট কুলি করতাম বা পানি হাতে নিয়ে ডাইরেক্ট মুখে নিয়ে নিতাম, মুখে ফেসে আমাদের মাখামাখি শুরু করতাম, তাহলে কিন্তু দেখা যেত যে হাতের ময়লাটা পানির সাথে মিশ্রিত হয়ে আমাদের চেহারাতে বা মুখে কুলি করার মাধ্যমে ভিতরে চলে যেত। তো ইসলাম কত সুন্দর, এখানে কত সূক্ষ্ম একটি বিষয়কেও এখানে ব্যক্ত করে দিয়েছে, যে আমরা যখন অজু করব তখন কিন্তু হাতটা যেন কবজি পর্যন্ত হাত ধৌত করি। এটা শুধু ঘুমন্ত অবস্থায় না, আমরা যদি জাগ্রত অবস্থাতেও দেখি, তাহলে আমার হাত বিভিন্ন সময় বিভিন্ন জায়গা টাচ করছে। আমি যেখানে বসে আছি বা আমার যে মোবাইলটা ধরছি বা যেই আসবাবপত্র বা যা কিছু আমার সামনে আছে, যেটা অনেক মানুষ বারবার ধরছে আর বিভিন্ন কিছু স্পর্শ করার মাধ্যমে সেগুলোকে বারবার স্পর্শ করা হচ্ছে, তো এর মাধ্যমে কিন্তু আমি যদি মেডিকেলিও দেখি, মেডিকেল সায়েন্সেও যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে কি বিভিন্ন রকম জীবাণু আমাদের হাতে লেগে যাচ্ছে। তো এই যে ইসলাম একটি সূক্ষ্ম বিষয় এখানে বলছে যে সর্বপ্রথম অজুর মধ্যে আমরা যেন হাত কবজি পর্যন্ত ধৌত করি, তারপর যেন বাকিগুলো করি। তো এটাও কিন্তু আমাদেরকে জানান দেয় যে ইসলাম কত সূক্ষ্মভাবে পরিচ্ছন্নতাকে দেখে। আবার যদি আমরা ইসলামের মধ্যে উদ্বুদ্ধতার দিকে চলে আসি, যে কেমন উৎসাহ প্রদান করে, তাহলে এর ব্যাপারে তো অনেকগুলো হাদিস শরীফ আছে তার মধ্যে একটি হাদিস শরীফ আমি বলার চেষ্টা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন মুসলিম শরীফের হাদিস, ইযা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু আবিল মুমিনু ফাগাসালা ওয়াজহাহু খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খতিয়াতিন নাযারা ইলাইহা বিআইনিহি মাআল মাই আও মা আখিরি কাতরিল মাই ফাইযা গাসালা ইয়াদাইহি খরাজা মিন ইয়াদিহি কুল্লু খতিয়াতিন কানা বাতাশাত হা ইয়াদাহু মাআল মাই আও মা আখিরি কাতরিল মাই ফাইযা গাসালা রিজলাইহি। তো এভাবে করে এখানে কিন্তু এই হাদিস শরীফের মধ্যে নবী করিম রাফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম উৎসাহ প্রদান করার জন্য পরিচ্ছন্নতা পবিত্রতার ক্ষেত্রে কত সুন্দর ইরশাদ করেছেন যে যখন কোনো মুসলমান বান্দা মুমিন বান্দা ওযু করে তখন সে যেই যেই অঙ্গ ধৌত করে সেই অঙ্গের গুণা ক্ষমা করে দেওয়া হয়, সেই অঙ্গের গুণাগুলো ধৌত হয়ে যায় পড়ে যায়। আর যেমন কেউ যখন মুখ ধোয় তো চেহারার মাধ্যমে তার চোখের মাধ্যমে যেই গুণাগুলো হয়েছিল দেখার মাধ্যমে তো সেই গুণাগুলো ঝরে পড়ে। এমন একটি ঘটনাও আছে যে ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওযুখানায় গিয়েছেন, আমি সংক্ষিপ্ত আকারে ঘটনাটা বলবো। ওযুখানায় গিয়ে দেখলেন যে একজন যুবক সে কী করছে, সে তার অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করছে। তো তিনি ইরশাদ করলেন আল্লাহ তাআলা ওনাকে এমন কারামত মর্যাদা দান করেছিলেন তিনি দেখতে পেতেন যে মানুষের শরীর থেকে কি গুণা বের হচ্ছে প্রবাহিত হচ্ছে। তো তিনি তাকে বললেন যে তুমি তোমার মাতা পিতার অবাধ্যতা যে গুণাটা আছে সেই গুণা থেকে তওবা করো। তো সে সাথে সাথে বলল যে আমি তওবা করলাম। এইভাবে করে আরও কয়েকটি মানুষকে তিনি যখন দেখলেন যে তারা উযু করছে তো তিনি আল্লাহ তাআলার দয়াতে তার পানি দ্বারা প্রবাহিত সেই গুণাকেও দেখতে পেলেন যেগুলো তারা করেছে আর উযু করার মাধ্যমে সেগুলো ঝরে পড়ছে। তো এর মধ্যে এক তো ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহত্ব মর্যাদা প্রকাশ পায়, এর সাথে সাথে আমরা এটাও জানতে পারি যে হ্যাঁ অবশ্যই যখন আমরা উযু করব এর দ্বারা তো আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন হবেই শারীরিক বাহ্যিক, এর পাশাপাশি আমরা কিন্তু গোনা থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। আর ইসলামের মধ্যে যেভাবে আমাদের মুবিন ভাই বললেন যে ইসলামের মধ্যে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে শারীরিক বাহ্যিক সেভাবে কিন্তু অন্তরেরও পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হয়েছে। তাই তো ইমানকে পবিত্রতা পরিচ্ছন্নতাকে ইমানের অর্ধেক বলা হয়েছে, কেননা এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের শারীরিক বাহ্যিক অভ্যন্তরীণ বাতিনি যে বিষয়গুলো আছে সেগুলোও সংশ্লিষ্ট। সুতরাং আর স্বাভাবিক ক্ষেত্রে যখন আমরা বাহ্যিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করব তখন দেখা যাবে কি আমাদের অন্তরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর নবী করিম রাফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে যেভাবে নিজের জন্য পছন্দ করতেন, অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতের প্রতিও মায়া মমতা রয়েছে, যার কারণে তিনি কিন্তু উম্মতদেরকে উৎসাহ প্রদান করতে গিয়ে ইরশাদ করেছেন যে যদি আমি আমার উম্মতের ক্ষেত্রে এটাকে খুব কষ্ট বা জটিল মনে না করতাম তাহলে অবশ্যই আমি প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার আদেশ দিতাম। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম আদেশ দিলে এটা ওয়াজিব হয়ে যেত। তো যদিও বা এটা ওয়াজিব না কিন্তু এই কথার মাধ্যমে এই বাক্যের মাধ্যমে এই হাদিসের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম কিন্তু আমাদেরকে একটা ব্যক্ত করে দিয়েছেন যে তিনি কত গুরুত্ব দেন মিসওয়াককে আর আমাদেরকে কতটুকু গুরুত্ব দেন। কেন করা হয়
মিসওয়াক, কেন করা হয় মুখের পরিষ্কারের জন্য?
জি জি
সুবহানাল্লাহ। আসলে বলছিলেন, শুনতে ইচ্ছে করছে,
বন্ধ হয়ে যায় অনেক সময় মুখের মধ্যে বিভিন্ন ধরনের বস্তু লেগে থাকে আটকে থাকে। অনেক সময় আমরা যদি চিন্তা করি যেমন রাতেও ঘুমানোর পূর্বে মিসওয়াক করার ক্ষেত্রে আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের হাদিসে মুবারকা রয়েছে, ঘুম থেকে ওঠার পরেও মিসওয়াক করার কি রয়েছে, হাদিসে মুবারকা রেওয়ায়াত বর্ণিত রয়েছে। এক্ষেত্রে দেখুন দীন ইসলাম আসলে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়েও আলহামদুলিল্লাহ দৃষ্টিপাত করে এবং এটার জন্য উপযুক্ত যে প্রশিক্ষণ দরকার, উপযুক্ত যে সেট আপ দরকার
সেটাও বারগাহে রিসালাত থেকে মিলে গিয়েছে। কিন্তু আফসোসের বিষয়, মিলার পরেও আমরা এটাকে অনেক সময়
নিজের মধ্যে নিচ্ছি না,
বাস্তবায়ন করতে পারি না, যার কারণে আমাদের বাহ্যিকতা, আমাদের আভ্যন্তরীণ বিষয়গুলো নোংরা থেকে যায়,
অপবিত্র থেকে যায়,
বঞ্চিত হয়ে হচ্ছে। তো এদিক দিয়ে অবশ্যই আমাদেরকে দৃষ্টিপাত করা দরকার। আর যেহেতু আলহামদুলিল্লাহ জাবাজাল আমরা পবিত্রতার ব্যাপারে শ্রবণ করছিলাম, যদি আমরা চিন্তা করি যে একজন শিশুর জন্ম থেকে শুরু করে তার কবরে যাওয়া পর্যন্ত, আর প্রতিটি ক্ষেত্রেই কিন্তু দীন ইসলাম পবিত্রতার দিকে, পরিচ্ছন্নতার দিকে খুবই সুন্দর সেট আপ, যেটাকে আমরা যদি গাইডলাইন বলি না, আলহামদুলিল্লাহ জাবাজাল এটা মিলে গিয়েছে শরই আহকাম থেকে। এর মধ্যে যদি আমরা প্রথমত চিন্তা করি, আপনি বলবেন যে মৃত্যুবরণ করে এর পবিত্রতা, তো এটা কার দায়িত্বে? আর যে শুধুমাত্র জন্মগ্রহণ করেছে, তো এরও তো পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিষ্কার হওয়া দরকার, এবং এটার দায়িত্ব কিভাবে? তো আমরা যদি চিন্তা করি, একজন বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে, সে বিভিন্ন ধরনের রক্তের সাথে তার কি শরীর কি হয়ে থাকে, শরীরের মধ্যে রক্ত থাকে, এবং এটার দ্বারা আল্লাহু আকবর, যদি আমরা চিন্তা করি রক্ত মাংসের যে একটা তার অবয়ব আবরণ না, তো এটাকে তার মা বাবার প্রতি দায়িত্ব, বড়দের প্রতি তখন দায়িত্ব হয়ে যায় যে একজন সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তাকে পরিষ্কার করা, তাকে কি করা, আপনার ভৌত করে দেওয়া, তার শরীরকে মুছে দেওয়া, যে একটা দায়িত্ব। তো এটা তো ছোটবেলায় থেকে কি মা বাবার উপর দায়িত্বটা বর্তায়। সে যখন ময়লা কি করে, মল ত্যাগ করে, সে যখন প্রস্রাব করে দেয়, তাহলে এখান থেকে পবিত্রতা অর্জন করানো, তাকে পরিষ্কার রাখা, তারকে পানি দেওয়া, দৌত করা, এটা মা বাবার জিম্মাদারিতে চলে আসে। এবং প্রত্যেক মা বাবাই কিন্তু আলহামদুলিল্লাহ এটা কি করে, আমল করে থাকে। কেননা ওই মাকে তো পবিত্রতা অর্জন করতে হবে, বাবাকে পবিত্রতা অর্জন করতে হবে, কেননা ওই মা বাবার উপর তো তখন পবিত্রতা ফরজ হয়েছে। তো সে যখন সেটা কি করে, আমল করে, সাথে সাথে তার সন্তানের ক্ষেত্রে সেটা প্রয়োগ কখন থেকে, একদম ছোট থেকে শুরু হয়ে যায়। এবং যখন ওই সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন ওই পবিত্রতার যে কি হুকুম, এটা তার উপর বর্তায়, এবং উজুর মাধ্যমে, গোসলের মাধ্যমে সে পবিত্রতা অর্জন করে থাকে। এভাবে সে নামাজের জন্য, এভাবে সে আল্লাহ তাআলার ইবাদতের জন্য, বান্দেগীর জন্য তাকে অবশ্যই কি হতে হচ্ছে, পবিত্র হতে হচ্ছে। এখন যদি একজন মানুষ সে মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, এরপরেও দীন ইসলাম কত সুন্দর বিধান রেখেছেন আমাদের জন্য যে একজন মানুষ মুসলমানের ইন্তেকালের পর তাকে পবিত্র করা ছাড়া, তাকে গোসল দেওয়া ছাড়া, তার জানাজা নিয়ে যাওয়া হয় না, তাকে কবরে নামানো হয় না, দাফন করা হয় না, তাকে প্রথমে কি করতে হয়, গোসল দিতে হয়, তাকে পবিত্র করে, দেন তাকে পবিত্র কাপড় পরিধান করিয়ে তাকে কি জানাজার জন্য নিয়ে যাওয়া। তো আজ যদি আমরা চিন্তা করি, এটা দীন ইসলাম আমাকে একজন মুসলমানের তার ছোট থেকে শুরু করে তার শেষ পর্যন্ত, মত পর্যন্ত তাকে সুন্দর একটা গাইডলাইন দিয়েছে, এটা পরিপূর্ণ পবিত্রতার ভিতর, পরিচ্ছন্নতার ভিতর। কিন্তু যদি এই শিক্ষা আমরা ছোটতেও আমাদেরকে কেউ, যখন আমরা নিজে অক্ষম ছিলাম না, তখন কারো না কারো মাধ্যমে আমরা কি হচ্ছে, পবিত্রতা অর্জন করছি, আমাকে পরিচ্ছন্ন করা হচ্ছে, আর যখন আমি স্বয়ং নিজে করার মতো
সক্ষম হব,
সক্ষমতা অর্জন করেছি, এবিলিটি আমার কাছে আছে, কিন্তু তখন আমি
তখন নিজেকে করতে হবে,
নিজেকে
করতে হবে। কিন্তু আমরা ওই দিকে আমরা নজর দেই না। এর অনেকগুলো পার্টিকুলার মাসআলাও রয়েছে, যদি আমরা সেদিকে যাই তাহলে আরেকটা আবার মনে হয় পর্ব করতে হবে এর মধ্যে। তারপর সংক্ষিপ্ত আমি জুনায়েদ মাদানী থেকে টাচ নিব, যাতে করে এতটুকু মানে আমাদের শিক্ষার আগ্রহ জন্মে, যেটা আমাদের শিক্ষা গ্রহণ করা খুব জরুরি। এই পবিত্রতা আমাদের জন্য কতটুকু জরুরি সেটা তো শুনছি আমরা, অত্যন্ত জরুরি বিষয়। কিভাবে অর্জন করব, আসলে অপবিত্রতা এটা আমাদের জন্য কতটুকু ক্ষতিকারক দিক রয়েছে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। আর আমাদের কিন্তু সমাজের মধ্যে সমাজ ব্যবস্থাও দেখুন, আপনার বাড়ির সামনে যদি ডাস্টবিন থাকে আর সেখান সেই ডাস্টবিনের ময়লা যদি সাফ না করা হয়, ঘরের মধ্যে দেখুন, ঘরের মধ্যে কিচেনের সাথে হয়তো আপনার ডাস্টবিন থাকে ছোট, অথবা আপনি ঝুড়ি রাখেন, বালতি রাখেন, এর মধ্যে ময়লা আবর্জনা রাখতে থাকেন, আর যদি দিনের পর দিন এগুলো না ফেলান, তাহলে আপনার ঘরের মধ্যে কী অবস্থা সৃষ্টি হবে চিন্তা করে দেখুন তো। এ তো এক ধরনের পবিত্রতা, আপনি আপনার ময়লা আবর্জনাকে আপনি সঠিক জায়গায় ফেলা, আবার সেখান থেকে সিটি কর্পোরেশন বলুন, সরকার বলুন, অথবা বিভিন্ন মানুষজন বলুন, নির্দিষ্ট স্থানে পর্যন্ত পৌঁছানো, সেখান পর্যন্ত নিয়ে যাওয়া, সেটাকে প্রসেসিং করা, এবং সেটা দিয়েও এখন অনেক কিছু উৎপাদন হচ্ছে। যাই হোক, সেদিকে যাচ্ছি না, কিন্তু পবিত্রতা অর্জনের জন্য আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য ইসলাম আমাদেরকে বলেছেন, এবং ইমানের একটা অংশ বলে দেওয়া হয়েছে পবিত্রতা। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র থাকার তৌফিক দান করুন। কলসের দিকে যাবো, এরপর ইনশাল্লাহ আসবো আপনার নিকট। আমরা ইনশাল্লাহ তারা যেটা রয়েছে কিছু মাসালার দিকে আমরা একটু হালকা নজর দিব ইনশাল্লাহ। জি, কল চালিয়ে দেব।
আমার নাম পুনিন, আমি মমিশিং থেকে বলছি। আমি প্রতিদিন আপনার অনুষ্ঠান দিয়েছি, এই দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আমার যেন দোয়া করবেন, আমি যেন আপনাদের মতো হতে পারি।
আল্লাহ পাক আমাদের সকলকে আশিকে রসুল বানাক এবং বেহেসাব মাগফিরাত করুক, ইমান ও আফিয়াত নসিব করুন, মিঠা মদিনা জিয়ারত নসিব করুন। নেক্সট কল।
আমার নাম মেহেদি হাসান, আমি দাবি পঞ্চকর কবরস্থান থেকে বলছি। আমি শেষ সময় বদলেছেন দেখি, আমার খুব ভালো লাগে। আমি একটি গাছ শুনতে চাই, মদিনা মদিনা আমাদের মদিনা।
আচ্ছা, নেক্সট কল।
আমি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থেকে বলছি, মোহাম্মদ আব্দুল হামিদ। মাদানী সেলেনের সামনে বসে দেখতেছি, ভালো লাগছে। আমি এই সেলেনেই দেখি, দোয়া কালাম অনেক কিছু শিখতে পেরেছি এই নেই দেখি। আল্লাহ রহমত করে দোয়া করি।
আপনার বা আল্লাহ পাকের রহমান বর্ষণ হোক। দেখছেন, নিজেও দেখুন, অন্যকে দেখতে উৎসাহিত করুন ইনশাআল্লাহ তাআলা। জুনেদ ভাই, আপনার কিছু অনুরোধ ছিল, এগুলো যদি একটু সংক্ষিপ্ত আকারে পূরণ করে দিন, এরপর ইনশাআল্লাহ আমরা টপিকে আসবো। কিছু SMS ও আসছে দিনাজপুর থেকে। চাঁদ শরীফ ভাই পরিবারের জন্য দোয়া করার জন্য বলেছেন। শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, নাচ শুনতে চাচ্ছেন, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, রায়হান ভাই। তারপরে শহীদুল ইসলাম ভাই সাথে রয়েছেন, আরিফুল ইসলাম ভাই রয়েছেন, এভাবে করে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন মাশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
মদিনা মদিনা আমাদে, মদিনা 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 আমাদে, মদিনা মোদের জান প্রাণ হতে প্রিয়, মদিনা মোদের জান প্রাণ হতে প্রিয়, মদিনা সকল আশিকানে রাসূল মিলে বলছে, সকল আশিকানে রাসূল মিলে বলছে, মোদের কাছে জান্নাত হতে প্রিয়, মদিনা মোদের কাছে জান্নাত হতে প্রিয়, মদিনা ডেকে নাও আমায় তোমার চরণে, দেখিয়ে দাও আমাকে প্রিয়, মদিনা দেখিয়ে দাও আমাকে প্রিয়, মদিনা 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 আমাদের, মদিনা মোদের জান প্রাণ হতে প্রিয়, মদিনা ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে গাউস আজম আব্দুল কাদের জিলানি গাউস আজম আব্দুল কাদের জিলানি হাজা বাবা মঈনুদ্দিন আজমেরি আলা হযরত আহমদ রেজা বেরেলি হা শাহজালাল শাহ পরান ইয়ামেনি সবাই বলে মদিনা মুদের রাজধানী সবাই বলে মদিনা মুদের রাজধানী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে বনে হবে কি তোমার দিদার রসুলাল্লাহ জীবনে হবে কি তোমার দিদার
নবী দিদা দ্বারা আল্লাপাক আমাদেরকে ধন্য করুন। আল্লাপাক আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে হাজির দেওয়ার তৌফিক দান করুন। জি জুনায়েদ মাদানী,
নাজাসাতে গালিজা এবং নাজাসাতে খাফিফা যেগুলো আছে এগুলোর কী কী নাজাসাতে গালিজা কী কী খাফিফা, এটা অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক কিছু আছে, এটা আমাদেরকে নিজেদেরকে পড়তে হবে অবশ্যই। তো সংক্ষিপ্ত আকারে যদি বলতে চাই তাহলে আমাদের শরীর থেকে যে বিষয়গুলো যে জিনিসগুলো নির্গত হলে আমাদের ওযু কিংবা গোসল ফরজ হয় আর সেই জিনিসগুলো হচ্ছে নাজাসাতে গালিজা, এগুলো হচ্ছে নাজাসাতে গালিজা। আর নাজাসাতে খাফিফা হচ্ছে যেমন যেগুলো হালাল প্রাণী আছে যেগুলোর মাংস হালাল সেগুলোর প্রসাব হচ্ছে নাজাসাতে খাফিফা, এমনিভাবে ঘোড়ার প্রসাবও নাজাসাতে খাফিফা। অনুরূপ হারাম যেগুলো পাখি রয়েছে যেগুলো খাওয়া জায়েজ নেই সেগুলোর যে বিষটা রয়েছে সেটাও নাজাসাতে খাফিফা। এইভাবে করে এটা যদি আমরা বিস্তারিত বর্ণনাতে যাই তাহলে এরকম ভাবে আলাদা আলাদা জিনিসকে আলাদা আলাদা করে দেয়া হয়েছে যে কোনটা নাজাসাতে গালিজা কিংবা কোনটা খফিফা।
গালিজা এবং খফিফা মানে কি? গালিজা মানে
গালিজা মানে যেটাকে ভারী বা গাঢ়
বর্ণাপাকি
বর্ণাপাকি আর কি, আর যেটা একটু বেশি জটিল, আর খফিফা মানে হালকা।
আচ্ছা, দুইটার হুকুম দুই রকম।
হ্যাঁ, দুইটার
পবিত্র হওয়ার ক্ষেত্রে দুইটার হুকুম দুই রকম।
হ্যাঁ, তো এটা বলতে পারি যে এটা যেটা হুকুম দেয়া হয়েছে সেই হিসেবে এটা নামও কিন্তু নামকরণ করা হয়েছে। তো যেটার হুকুম ভারী, অর্থাৎ যদি আমরা নাজাসাতে গালিজার দিকে দেখি, যেটা বড় নাজাসাত, সেটার দিকে দেখলে নাজাসাতে গালিজার ক্ষেত্রে হুকুম হচ্ছে যদি এক দিরহামের চাইতে বেশি লাগে। এক দিরহাম কি এটা ইনশাল্লাহ আমি সামনে বিশ্লেষণ করব। এক দিরহামের চাইতে যদি বেশি লাগে তাহলে কিন্তু তাকে সেটা ধৌত করা ফরজ। যদি সেটা নিয়ে এসে নামাজ পড়ে ফেলে তাহলে নামাজ
হবে না,
একেবারেই হবে না। আর যদি সে এটা জেনে বুঝে করে তাহলে কঠিন গুনাহগারও সে হবে। আর যদি নামাজকে হালকা ভেবে করে, সেটাকে কোনো বিষয়ই মনে না করে, খুব নর্মালি ইজিলি নামাজকে নেয়, গুরুত্ব না দিয়ে যদি এরকম কিছু করে তাহলে কিন্তু এটা কুফর পর্যায়েও পৌঁছতে পারে। তারপর যদি এক দিরহাম সমপরিমাণ হয় নাজাসাতে গালিজা, তাহলে কিন্তু এটা এটা পাক করা, পবিত্রতা অর্জন করা এই ক্ষেত্রে ওয়াজিব হয়ে যায়। যদি কেউ পবিত্রতা অর্জন না করে আর নামাজ পড়ে নেয় তাহলে তার নামাজ মাকরুহে তাহরিমি হবে, অর্থাৎ তাকে পুনরায় নামাজ আবার আদায় করে নিতে হবে। আর এটার ক্ষেত্রেও সেম, যদি কেউ জেনে বুঝে নামাজ পড়ে ফেলে তাহলে কিন্তু এটা সে গুনাহগার হবে। আর তৃতীয়ত রয়েছে, যদি দিরহামের পরিমাণ থেকেও কম হয় নাজাসাতে গালিজা, যদি দিরহামের পরিমাণ থেকে কম হয় তাহলে এটা এটা থেকে পবিত্রতা অর্জন করা হচ্ছে, এটা পাক করা শরীর বা কাপড়ে লাগলে এটা হচ্ছে সুন্নাত। যদি কেউ এটা নিয়ে নামাজ পড়ে ফেলে তাহলে নামাজ তো হয়ে যাবে কিন্তু এটা সুন্না পরিপন্থী। সুতরাং এটাই বলা চলে যে যদি এরকম কোনো নাজাসাত লাগে, অর্থাৎ নাজাসাতে গালিজার কোনো প্রকার লাগে, তাহলে যেন অবশ্যই অবশ্যই আমরা এটাকে পাক করে নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করি, এটার মধ্যেই নিরাপত্তা রয়েছে। দ্বিতীয়ত কথা হচ্ছে যে, যেমন যদি আমি দিরহামের কথায় চলে আসি, তাহলে কিন্তু দিরহাম আবার দুইভাবে এটাকে ধরা হয়। দিরহামকে যে দিরহামের কথাটা হবে, এক তো হচ্ছে যে যদি সেই নাজাসাত বা অপবিত্র জিনিস যদি গাঢ় হয়, ভারী হয়, হ্যাঁ, যেমন কোনো কিছুর পায়খানা যদি আমরা বলি, যদি গাঢ় বা ভারী হয় তাহলে এই ক্ষেত্রে আমরা দিরহামের ক্ষেত্রে আমরা ওজনটাকে ধরব। অর্থাৎ দিরহামের ওজনটা হচ্ছে 4.374 গ্রাম,
4.374 গ্রাম,
অর্থাৎ প্রায় 4.5 গ্রাম।
এটা,
হ্যাঁ, এটা ভারী হওয়ার ক্ষেত্রে এইটা আর কি, কম বা বেশি হওয়ার যেটা আমরা ই করব, দেখব, নির্ণয় করব। আর যদি হালকা পাতলা হয় তাহলে কিন্তু এটা দৈর্ঘ্য ও প্রস্থ হিসাবে এটা নির্ণয় করা হবে, কম বা বেশি হওয়া। আর সেই ক্ষেত্রে বলা হয়েছে যে আমরা আমাদের হাতের তালুকে এভাবে করে এটার মধ্যে হালকা একদম টাইট করে,
এর উপর যে পানিটা থাকে,
যে যতটুকু পানি থেকে যাবে সেটাই কিন্তু
এক দিরহাম সমপরিমাণ,
এক দিরহাম সমপরিমাণ, এটার থেকে বেশি হলে বেশি ধরবো। এটা কিসের ক্ষেত্রে? যদি
পাতলা
নাজাসাত যদি পাতলা হয়,
খফিফা, যেমন প্রসাবের কথা বলেছেন।
জি জি, প্রসাব ইত্যাদি। তো এখন কিন্তু আমরা যদি এই ব্যাপারগুলো দেখি তাহলে কিন্তু অনেক বুঝার বিষয়,
অনেক
যে আমি এখনো যদি বলে দিই আর এক কথায় সবার বুঝে চলে আসবে, এমন কিন্তু না,
অনেক বড় স্টাডি এটা।
হ্যাঁ, অনেক বড় স্টাডি। আর সাথে সাথে যেমন আমরা খুশি হয়ে যাই কিভাবে, মানে এক শ্রেণীর মানুষ আছে, আল্লাহ তাআলা সবাইকে হিদায়ত দান করুক, যে যারা এগুলোর ক্ষেত্রে ভ্রুক্ষেপই করে না।
আমি চিন্তা করছি অন্যটা, দেখুন এই পবিত্রতার ক্ষেত্রে কিন্তু দর্শ নিজামি বলেন অথবা মাদ্রাসার সাবজেক্টগুলো বলেন, এর মধ্যে কিন্তু একটা সাবজেক্ট আলাদাই থাকে এবং পার্টি আলাদা থাকে, এবং ওস্তাদ থেকে শিক্ষা গ্রহণ করে, ওস্তাদ তাকে শিখায়, ওস্তাদ তাকে বোঝায়, বোঝানোর পরে তারা ছাত্র এটাকে যথেষ্ট আপনার এটা মেনটেন্যান্স করে, আপনার অধ্যয়ন করে, এবং এটা বোঝার চেষ্টা করেন, তবে আবার পড়া দিয়ে থাকেন। এখন কেউ যদি মনে করে মাদানচালা আজকের বিষয় পবিত্রতা, আমি আজকেরই পবিত্র সম্পর্কে হাফিজ হয়ে যাব, আমি এ ব্যাপারে জেনে যাব সব কিছু, এটা সম্ভব না। অথবা আমির আল সুন্নাহ দামাত বরকাতুমুল আলিয়ার একটা লিখিত রিসালা রয়েছে, ছোট পুস্তিকা, কাপড় পাক করার পদ্ধতি, এই কিতাবটা পাঠ করে কেউ যদি বুঝে যে আমি এটা কিতাব পাঠ করে অনেক কিছু বুঝে যাব, বুঝে তো যাবেন, কিন্তু আমি পার্সোনালি বলতেছি এটা বোঝার জন্য মানুষ দরকার, যদি কেউ
শিক্ষক প্রয়োজন হয়
এই কিতাবটা অধ্যয়ন করার জন্য। আমাদের আহকামের মধ্যে যে মশালা গুলো দিয়ে রয়েছে, অনেক সময় মানে বারবার পড়ার ক্ষেত্রে এটা বুঝতে কষ্ট হয়, বোঝার জন্য শিক্ষক
বারবার পড়ে স্মরণ রাখা,
স্মরণ রাখতে হয়।
আরেকটি বিষয় কি, আমরা 10 টাকার নামাজের বই কিনে খুশি হয়ে যায় যে শেষ, আমি সব শিখে ফেললাম, ফরজ ইলম আমার অর্জন হয়ে গেল, আর অথচ অত কিছু এটার মধ্যে আমি কয়েকটি জিনিস বয়ান করছি, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে নামাজের আহকাম। কেন নামাজের আহকাম বলে আমরা তো বাহির থেকে 10 টাকার একটি পুস্তিকা পেয়ে যাই আর কিনে মনে করি যে নামাজ শুদ্ধ হয়ে গেছে, আজকে এটা পড়লে নামাজ হয়ে যাবে, নামাজের আহকাম কেন এত মোটা? নামাজের তো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় রয়েছে, অনেক সূক্ষ্ম বিষয় রয়েছে। যদি আমি শুধু ফরজ ইলিম কাউন্ট করি, যেগুলো আলিমদের শিখতে হয়, ফরজে কিফায় সেগুলো তো আরো অনেক কিছু, যারা দর্শে নিজামি করে তারা 4-5 বছর 6 বছর ঠিক পড়ে, তারপর আবার যখন তাকে মুফতি হতে হয় তাকে আরো 2-3 বছর 4 বছর এক্সট্রা স্টাডি করতে হয় পবিত্রতার উপরও, এটার মধ্যে পবিত্রতাও অন্তর্ভুক্ত। তো খুবই জরুরি আমাদেরকে, বিশেষ করে যদি আমরা ফরজ উলুম শিখতে চাই, তো আমির আহলে সুন্নাতের রিসালাগুলো যেভাবে পড়া আমাদের জন্য অনেক জরুরি, সাথে সাথে নামাজের আহকাম।
এখনো কিন্তু উনি এক পার্সনও বলতে পারছেন কিনা সন্দেহ,
না না না,
উনি কিছুটা আমাদেরকে ইঙ্গিত দিলেন যে নামাজের এই মাসাইল গুলো পবিত্রতার ক্ষেত্রে দরকার। কিন্তু বড়ই আফসোস লাগে এটা যে আজকে এটা শিকার প্রতি আমাদের কতটুকু উৎসাহ রয়েছে। যদি আজ চিন্তা করি দুনিয়াবি যে ইলম গুলো রয়েছে, আজকে যদি ফিজিক্স এর দিকে তাকাই, কেমিস্ট্রির দিকে যাই, তো আজকে বায়োলজির দিকে তাই, এগুলোর জন্য কত টিচারের উপর টিচার না,
মানে কোন সাবজেক্ট নিলে চাকরির বাজার কোনটার জন্য ভালো হবে,
ভালো হবে
এগুলো আমাদের খুব
সাবজেক্ট, কোন টিচার ভালো পড়ায় না, ওইটাও কিন্তু আমরা তালাশ করি। এমন নয় যে আমি যাকে পেলাম না তার কাছ থেকে পড়ে নিলাম, যদি দুনিয়াবি ক্ষেত্রে আল্লাহ তাআলার পানা সামান্য তক ছাড় দিচ্ছি না আমি, মানে এটা এত বেশি গুরুত্বের সাথে নিয়েছি এবং এটাকে আমি অ্যাচিভ করার চেষ্টা করছি, কিন্তু আমার আল্লাহ তাআলার বিধান পবিত্রতা অর্জন করা, শরীয়তের হুকুম আহকাম রয়েছে, এটার ব্যাপারে আমাদের কেন জানি
শিখবে কোথায়, শেখার জন্য তো আপনার
আল্লাহ তাআলার অনেক বড় দয়া। যদি কেউ শিখতে চায়, যদি কারো ইচ্ছা জাগে, তার জন্য অবশ্যই অপরচুনিটি আছে, আলহামদুলিল্লাহ। আমি বলবো সবচেয়ে বড় অপরচুনিটি তো দাওয়াত ইসলামের দিনই পরিবেশ, আর দাওয়াত ইসলামের দিনই পরিবেশ প্রতি মাসেই আলহামদুলিল্লাহ 3 দিনের মাদানী কাফেলা করার উৎসাহ আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে মিলছে।
প্র্যাকটিক্যাল যদি আমি নিজেকে সুন্নাতের রসূলের মধ্যে সাজিয়ে যাই, সেজে যাই, তখন দেখা যাবে যে এটা আমাদের জন্য অনেক বড় একটা, মানে তার জন্য ওই যে শয়তানের উপর পাথর মুখে পাথর মারার মতো একটা কাজ হয়ে যাবে। বলছিলেন কোথায় কোর্স করবে,
যদি প্র্যাকটিক্যাল আমলের দিকে আমরা আসতে চাই, তাহলে আল্লাহ তাআলার দয়ায় মাদানী কাফালার মধ্যে তো আলহামদুলিল্লাহ সাবাজাল কিছু এমন ফরজ ইলম রয়েছে নামাজ কাহকামের হালকা থেকে শিডিউল জাদুয়াল মোতাবেক রয়েছে। তো আমি যদি একজন মুসলমান হিসাবে অন্তত পক্ষে আমি 3টা দিন যদি মাসে দেওয়ার সৌভাগ্য অর্জিত হয় দাওয়াত ইসলামীকে দিই, তো আস্তে আস্তে ইনশাআল্লাহ মাদানী কাফালার মাধ্যমে শিকার সৌভাগ্য অর্জিত হবে। সাথেও যদি আমি আসি আলহামদুলিল্লাহ সাবাজাল 12 দিনের মাদানী কাফালা রয়েছে এবং 63 দিনের মাদানী তরবিয়ত কোর্স, যেটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহলে মোবাল্লিগ বানানোর ক্ষেত্রে, একজনকে আলহামদুলিল্লাহ সাবাজাল মুআল্লিম বানানোর ক্ষেত্রে বেসিক যে ইলম গুলো একজন মুসলমানের দরকার আলহামদুলিল্লাহ সেগুলো ওই কোর্সের মধ্যে শেখানো হয় এবং আল্লাহ তাআলার দয়ায় প্র্যাকটিক্যালি শেখানো হয়। যে শুধু একজন নয়, আলহামদুলিল্লাহ যারা থাকবে তারা প্র্যাকটিক্যালি এটার মধ্যে একটা অভ্যস্ত হয়ে যায়, উস্তাদ সাহেব তাদেরকে ধরিয়ে শিখিয়ে দিচ্ছে, তাদেরকে প্র্যাকটিক্যালি উস্তাদ তাদের সাথে থাকতেছে এবং তাদেরকে শিখানোর জন্য আলহামদুলিল্লাহ একটা প্ল্যাটফর্ম রেডি করে দিয়েছে।
ফরজ ইলমের মধ্যে যে একটা ইলম পবিত্রতা, নামাজের আগেও যে শর্ত রয়েছে এর মধ্যে প্রথম শর্ত পবিত্রতা, এই পবিত্রতা কিভাবে অর্জন করব, এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি এবং জানার জন্য আমাদেরকে কারো কাছে যাওয়া জরুরি। দাওয়াত ইসলামী আপনাদের জন্য এটা অনেক বড় সৌভাগ্য যে অপেক্ষা করছেন যে আপনারা কখন আসবেন কখন শিখাবে। মোবাইল লিগিন বসে থাকে, কোর্সের মাধ্যমে মাদানী কাফরের মাধ্যমে শেখানো হয়, এর মধ্যে আমরা জয়েন্ট করি ইনশাআল্লাহ তাআলা, এগুলো শিখতে পারবো ইনশাআল্লাহ। আর সবাই, এছাড়া এই মাসআলাগুলো আরও বিস্তৃত জানার জন্য নামাজের আহকাম হানাফি রয়েছে পুরুষের জন্য, এবং ইসলামী মন্দের নামাজ রয়েছে মহিলাদের জন্য, এবং কাপড় পাক করার পদ্ধতি একটি ছোট পুস্তিকা রয়েছে, এগুলো আমরা মাকতাবুল মদিনা থেকে খরিদ করে হাদিয়া দিয়ে অধ্যয়ন করি। যদি আপনার ওখানে মাকতাবুল মদিনা না থাকে তাহলে আমাদের ওয়েবসাইট রয়েছে dawatiislami.net, এর মধ্যে ভিজিট করে আপনি বুকস লাইব্রেরি রয়েছে প্রায় আপনার 34টি ভাষায় অনুদিত এই কিতাবগুলো পাওয়া যায়, তো বাংলা ভাষাও রয়েছে, বাংলাতে কিতাবগুলো আপনি ওখানে পাবেন ডাউনলোড করে। আপনি পিডিএফ রিডার দিয়ে মোবাইল স্মার্টফোন যে রয়েছে স্মার্টফোনের মাধ্যমে ট্যাবলেট পিসির মাধ্যমে আপনি অধ্যয়ন করতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। আশা করছি আজকের অনুষ্ঠানের মধ্যে আমাদের মধ্যে আমরা তো কোনো কিছু দিতে পেরেছি কিনা জানি না, কিন্তু এতটুকু উপলব্ধি হয়তো হয়েছে যে আমাদের এটা শিক্ষা গ্রহণ করা জরুরি রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা যে ঘরের মধ্যে থাকে, যে বাড়ির মধ্যে থাকে, সেখানে রোগ বালাই থেকে অনেক অংশে আমরা মুক্ত থাকি, এটা সকলেই বলবেন, এটা ডক্টররা বলে থাকেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তৌফিক দান করুক, পবিত্রতা অর্জন করা তৌফিক দান করুন, মাসআলাগুলো শেখার তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন। আসুন আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে দাঁড়িয়ে সালাত সালাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। দিদারে হারাম এ শাহে নেশাহদি, তাজদারে হারাম এ শাহে নেশাহদি, তুম ও নিগাহে করম হম পে সুলতান দি, ও নিগাহে করম হম পে সুলতান দি, তুম পে হর দম করো দুরুদ ও সালাম। তাজদারে হরম এ শাহে নেশাহদি, তুম পে হর দম করো দুরুদ ও সালাম। কোই হুসনে আমল পাস মেরে নেহি, কোই হুসনে আমল পাস মেরে নেহি, ফস না যা ও কিয়ামত মে মাওলা কহে, হে শফি উমম লাজ রাখে না তুমি, হে শফি উমম লাজ রাখে না তুমি, তুম পে হর দম করো রো দুরুদ ও সালাম। আসসালাম ইয়া নবী, আসসালাম ইয়া নবী, বলো আসসালাম ইয়া নবী, আসসালাম ইয়া নবী। اللهم بلغنا رمضان بصحة وعافية، اللهم إني أسألك المعافاة في الدين والدنيا والآخرة، الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله، لا إله إلا الله محمد رسول
الله. রহমত পূর্ণ প্রভাত হয় তার।